আজকে আমাদের শেষ বক্তা মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব, নায়েব আমির ও মুবাল্লিগ ইনচার্জ। তার বিষয় হচ্ছে রহমতুল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
শ্রদ্ধেয় জনাব ন্যাশনাল আমির সাহেব, আজকের এই মহান জলসার এই অধিবেশনের সভাপতি, আমার সামনে উপবিষ্ট আহমদিয়া মুসলিম জামাতের সদস্যবর্গ, বাইরে থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পরন্ত বিকেলে আমার বক্তব্যের বিষয়বস্তু রাখা আছে রহমতুলিল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। কিঞ্চিত ঝলক উপস্থাপন করার চেষ্টা করব। আর আজকের এই বিশেষ জলসা যেটা আজকের আমরা আরম্ভ করেছি, এটা শতবার্ষিকীর অন্তর্ভুক্ত একটি অনুষ্ঠান। 2013 সন বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠার শতবার্ষিকী ছিল। হজুর আকদা সৈয়দাহুল্লাহ তাআলা বেনসরিল আজিজ অনুগ্রহ পরবশ হয়ে আমাদের জন্য এই সময়টা এই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছেন, যেন আমরা আমাদের কার্যকলাপ, যেটা কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা হাতে নিয়েছি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য হাতে নিয়েছি, সেইগুলোকে আমরা সম্পূর্ণ করতে সক্ষম হই। এই শতবার্ষিকীর একটি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের গোড়ার দিকে ফিরে তাকাই। এই শতবার্ষিকী উদযাপনের একটি প্রধান লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদের নেতা, আমাদের গুরু, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুদৃঢ় সম্পর্ক পুনঃস্থাপন করি। তাই আজকের জলসায় এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে বেছে নিয়েছি প্রতিকূল অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য প্রচার। আপনারা সবাই জানেন মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো কোনো ক্ষতি করেন নাই। তিনি এসেছিলেন সত্য নিয়ে, আল্লাহর সাথে তিনি প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই প্রেম বন্ধনের কারণে আল্লাহ তাআলা তার সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছিলেন। যতটুক একজন মানুষের কাছে আল্লাহ প্রকাশিত হতে পারেন, ততটুক তিনি তার কাছে প্রকাশিত হয়েছিলেন। এবং কেবল প্রকাশিত হননি, তাকে আদেশ করেছিলেন, তোমার কাছে আমি আল্লাহ ধরা দিয়েছি, তুমি জগতের কাছে আমার পরিচয় উপস্থাপন করো। কখনো বলেছেন ফাসদা বিমা তুমার, কখনো বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমাকে যে শিক্ষা দেওয়া হয়েছে তুমি মানুষের কাছে প্রকাশ্যভাবে ভালোভাবে তা তুলে ধরো। আর কখনো বলেছেন তুমি তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করো। কোরআন শরীফে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় দায়িত্ব এবং পরিচয় উপস্থাপন করেছেন। সূরা আহজাবের 46 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিশ্চয়ই আমরা তোমাকে পাঠিয়েছি একজন সাক্ষী স্বরূপ, সুসংবাদদাতা স্বরূপ এবং সতর্ককারী রূপে, এবং আল্লাহর দিকে তারই আদেশে একজন আহ্বানকারী হিসেবে এবং দীপ্তিমান সূর্য রূপে। এই আল্লাহর দিকে আহ্বান করার দায়িত্ব আল্লাহ কর্তৃক ন্যস্ত, আর এই দায়িত্ব তিনি সমস্ত অবস্থায় পালন করেছেন। তার জীবনের বেশিরভাগ অংশ কেটেছে প্রতিকূলতার মাঝে, আর তখনও তিনি এই দায়িত্ব পালনে কখনো পিছপা হননি। সামান্য কিছু অংশ এখানে উপস্থাপন করব এবং প্রাসঙ্গিক বিষয়ের অবতারণাও হবে। প্রথম যে ঘটনাটি আপনাদের জন্য আমি বেছে নিয়ে এসেছি সেটি হচ্ছে বিরোধিতার যুগের তবলিগের একটি অনন্য অসাধারণ ঘটনা। আমরা সবাই জানি বিরোধিতার মধ্যে হযরত উমরের বয়াতের ঘটনা। আমরা সবাই জানি কিভাবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বয়াত করেছিলেন লুকিয়ে লুকিয়ে এসে তার গিফার বংশের গিফার গোত্রের কাছ থেকে। এই সমস্ত ঘটনা প্রায়ই আলোচিত হয়। আজকে আমি আপনাদের সামনে 10 গোত্রের নেতা হযরত তুফাইল বিন আমারের কথা বলবো, যিনি এসেছিলেন মক্কা শরীফে সে সময় যখন ঘোর বিরোধিতা চলছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি 10 গোত্রের নেতা ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন এবং বড় কবি ছিলেন। মক্কার অধিবাসীরা কোরাইশ নেতারা তাকে চিনত এবং সেজন্য তার সাথে পরিচয় ছিল আগের থেকেই। তাকে সাবধান করে তারা বলল, তুমি এমন এক সময় মক্কায় এসেছ যখন আমাদেরই বংশের এক ছেলে ভীষণ গণ্ডগোল লাগিয়ে রেখেছে, সে আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে, মাতা পিতার মাঝে সন্তানদের ফাটল ধরাচ্ছে, মাতা পিতা এবং সন্তানদের সম্পর্কে ফাটল ধরাচ্ছে, স্বামী এবং স্ত্রীর মাঝে ফাটল ধরাচ্ছে, ভাইয়ে ভাইয়ে দূরত্ব সৃষ্টি করছে, সে সাবধান, এই জাদুকরের কাছেও যাবে না, তার কথাও শুনবে না, কেননা তুমিও জাদুগ্রস্ত হয়ে যেতে পারো। যে বিরাট বিপদে আজ আমরা মক্কার কুরাইশরা সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হয়েছি, আমাদের আশঙ্কা তোমাদের গোত্র একই বিপদের সম্মুখীন হতে পারে, তাই সাবধান, এই জাদুকরের কাছে যাবে না। এতক্ষণ এত বেশিভাবে এত গভীরভাবে তারা উদ্গ্রীব চিত্তে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, যার কারণে তিনি প্রভাবান্বিত হয়েছেন এবং নিজের অনিচ্ছা হলেও, অনিচ্ছা সত্ত্বেও কোনোভাবে তিনি ভারসাম্য হারিয়েছেন, ভয় পেয়েছেন, সত্যি যদি জাদুকর হয়, সত্যি যদি তার কথায় আমি নষ্ট হয়ে যাই, আমার বংশে আমার গোত্র যদি অনিষ্ট সৃষ্টি হয়, ফাটল ধরে, তার চেয়ে ভালো তার থেকে দূরে থাকা। তিনি নিজে বলেছেন, আমি মক্কার কুরাইশ নেতাদের প্ররোচনায় এত বেশি প্রভাবান্বিত ছিলাম যে যখন আমি কাবার চত্বরে যাওয়ার জন্য মনস্থ করলাম, পবিত্র কাবা গৃহের দিকে যাব, তখন আমি কানে তুলা দিয়ে নিলাম, যদি ঘটনাচক্রে আমার সামনে মোহাম্মদ নামক জাদুকরের আবির্ভাবও ঘটে এবং তার কোনো কথাও আমার দিকে সে নিক্ষেপ করে, তার কোনো কথা যদি সে বলে ফেলে, সেই কথা যেন আমার কানে না ঢুকে, এটা এড়ানোর জন্য, এই বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আমি কানে তুলো দিয়েছিলাম। কিন্তু ভবিতব্য পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী। তিনি কাবা শরীফের চত্বরে গেলেন আর ঘটনাচক্রে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই দাঁড়িয়ে কাছেই কোথাও নামাজ পড়ছিলেন, আর নামাজে সুরলিত কণ্ঠে যতটুকু অংশ কোরআনের তেলাওয়াত করার ছিল তিনি করছিলেন, কানে তুলো ঠেসে ঢুকিয়েছিলেন হযরত তুফাইল বিন আমর, 10 গোত্রের নেতা। অনিচ্ছা সত্ত্বেও কিছু না কিছু শব্দ তার কানে ঢুকে যায়, যতটুক তিনি বুঝেন অপূর্ব সুন্দর অনিন্দ্য সুন্দর বাণী মনে হয়, অনেক কিছু শুনেন নাই কিন্তু কিছু কিছু শুনেছেন। একটু আজান দিবেন। বলছিলাম দশ গোত্রের নেতা তুফাইল বিন আমারের ঘটনা। তার কানে কিছু কিছু শব্দ ঢুকেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যেটুকু অংশ তেলাওয়াত করছিলেন সেগুলোর কিছু কিছু কথা তিনি শুনেছিলেন। তারই এক ফাঁকে তিনি চিন্তা করলেন, কত বোকা আমি, আমি একজন বুদ্ধিমান সাবালক ব্যক্তি, আমি নিজের জাতির নেতা, ভালো মন্দ চেনার যোগ্যতা আমার আছে, তা সত্ত্বেও কুরাইশ নেতাদের কথায় আমি এত প্রভাবান্বিত কেন হলাম? যদি এই লোক ভালো কোনো কথা বলে তা শুনতে এবং মানতে দোষ কিসের? যদি খারাপ কথা বলে আমি নিশ্চয়ই বর্জন করব, কিন্তু ভালো কথা বললে গ্রহণ করতে অসুবিধা কোথায়? এই কথা বলে তিনি নিজের কানের তুলা খুলে ফেললেন। ততক্ষণে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়েছে, তিনি এক সময় তার বাড়িতে ফিরত যাচ্ছেন। পিছু নিলেন হযরত তুফাইল বিন আমর, পিছন থেকে ডেকে বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জাতি, আপনার জাতি আমাকে আপনার সম্বন্ধে এত বেশি ভীত সন্ত্রস্ত করে তুলেছিল যে আমি বোকার মতো কানে তুলা দিয়ে বসেছিলাম, কিন্তু আমার হঠাৎ বোধ উদয় হল আমি এই বোকামি কেন করছি, আমি সরাসরি আপনার কাছ থেকে কেন জিজ্ঞেস করে নিই না আপনি কি বলতে চান, আপনি কি প্রচার করছেন। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, বোঝালেন এবং কোরআন শরীফের কয়েকটি অংশ তাকে তেলাওয়াত করে শোনালেন। এই হলো ইসলাম, এই হলো আল্লাহ তাআলার বাণী, এখন তোমার যেমনটি ইচ্ছা হয় তেমনটি সিদ্ধান্ত নিতে পারো। অদ্ভুত নেক মানুষ ছিলেন তুফাইল বিন আমর, তার কাছে সত্য প্রতিভাত হল, তিনি নিঃসংকোচে বয়াত করলেন এবং ইসলাম গ্রহণ করলেন আর বললেন, হে আল্লাহর রসুল, আপনি যেমনভাবে বলবেন তেমনটি হবে, আমি আমার গোত্রের নেতা, লোকেরা আমাকে সম্মান করে, মান্য করে, আপনি আমাকে বলুন আমার কি করণীয়। তিনি বলছেন, তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার জাতিতে গিয়ে তুমি তবলিগ করো, তাদেরকে বুঝাও এবং ইসলামের প্রতি আমন্ত্রণ জানাও। তখন তিনি বললেন যে আমাকে একটা নিদর্শন দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুফাইল বিন আমার তার জাতির কাছে ফেরত যাচ্ছে, তার জন্য নিদর্শন দাও। তুফাইল বিন আমার নিজে বলছেন, যখন আমি রাত্রে বেলা সেই উপত্যকা অতিক্রম করে আমার জনপদ দশ গোত্রের এলাকায় প্রবেশ করলাম, তখন আমার অনুভব হলো, আমি মনে করলাম, আমি দেখতে পেলাম, আমি জানতে পারলাম আমার দুই চোখের মধ্যে কপালের অংশে কোনো আলোর জ্যোতি, কোনো ছটা আছে, আর এটা নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি আবার ভয়ভীত হয়ে গেলাম, হে আল্লাহ, আমার দুই চোখের মধ্যখানে আলোটা না দিয়ে অন্য কোথাও এই আলোটার বহিঃপ্রকাশ ঘটাও, কেননা আমার চেহারার বিকৃতি ঘটেছে বলে আমার জাতি বলতে পারে আর এটা ইসলামের প্রতি একটি দোষ হিসাবে আরোপ করতে পারে। দেখতে দেখতে সেই আলোর ছটা আমার চাবুকের মাথায় গিয়ে ঠেকলো, চাবুকের একটা হ্যান্ডেল হয়, সেই চাবুকের হ্যান্ডেলের মধ্যে গিয়ে সেই হাতলের উপরে সেই আলোর ছটা গিয়ে দাঁড়ালো। আর উপত্যকার দূর থেকে দেখা যাচ্ছিল যে তুফাইল বিন আমর এগিয়ে আসছেন এবং তার চাবুকের হাতলে একটি আলোর ছটা আছে। যাই হোক, পরের দিন আমার পিতা আমার সাথে দেখা করতে আসলেন। আমি স্পষ্টভাবে বললাম, হে পিতা, এখন থেকে আপনার এবং আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। বলে, কেন বাবা, কি হয়েছে? বলছে, আমি মুসলমান হয়ে গেছি, আমি মুহাম্মাদের ধর্ম মেনেছি, আর আপনি পৈতলকতার মধ্যে আছেন, নিমজ্জিত, এই জন্য আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তার পিতা বললেন, তুমি কি ধর্ম এনেছ? তিনি বলেন, আমি ইসলাম ধর্ম এনেছি। বললেন, এর শিক্ষা কি? তার বাবাকে তিনি শিক্ষা উপস্থাপন করলেন সহজ ভাষায়। তার পিতা বললেন, তুমি যে ধর্ম মানো, আজ থেকে আমিও সেই ধর্মই মানলাম। তিনি মুসলমান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার স্ত্রী তার কাছে আসতে চাইলে তিনি বলেন, তুমি আমার কাছে ধারে এসো না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। বলে, কেন, এই কি কথা, আমার স্বামী হও তুমি। তিনি বললেন, আমি মুসলমান হয়ে গেছি, এই জন্য তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। বলেন, কিসের ধর্ম, কি কথা বলো তুমি। তিনি তাকে প্রচার করলেন, তাকে বুঝালেন ইসলামের বাণী কি এবং মর্ম কি। তার স্ত্রী তার কথা উপলব্ধি করলেন এবং মুসলমান হলেন। দুইটা ফল পেলেন হযরত তুফাইল বিন আমর তার জাতিতে ফিরত গিয়ে। কিন্তু এরপরে গাড়ি আর এগোয় না। এরপরে তিনি যতই তবলিগ করেন, যতই বোঝানোর চেষ্টা করেন, কেউ তার ধারে কাছে ঘেঁষতে চায় না, দূরে ঠেলে দেয়। মানে ও অভিমানে এবং ক্ষোভ নিয়ে এক পর্যায়ে তিনি মক্কায় আবার আসলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন আর বললেন, হে আল্লাহর রসুল, আমার জাতি হঠকারিতা দেখাচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন আর তার সামনে প্রকাশ্যে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, 10 গোত্রকে পথ দেখাও, হে আল্লাহ, 10 গোত্রকে হেদায়াত দাও, এবং হে আল্লাহ, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। হযরত তুফাইল বিন আমর বলেন, হে আল্লাহ রসুল, আমি এমনটি তো চাইনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জাতিতে তোমার মতো আরো অনেক বুদ্ধিমান মানুষ আছে, ধৈর্যের সাথে তাদের মাঝে গিয়ে তবলিগ করো। তোমার জাতিতে তোমার মতো আরো অনেক মানুষ আছে, অর্থাৎ হে তুফাইল বিন আমর, তোমার অতীতকে তুমি ভুলে যেও না। তুমিও প্রথমবার কিন্তু আমাকে ভয় পেয়েছিলে, আমার কাছ থেকে দূরে সরেছিলে, কানে তুলা দিয়েছিলে, কথা বলার চেষ্টা করলেও যেন না শুনতে পাও। ঠিক তেমনি কারণে তোমার জাতিরও অনেক লোক তোমার কাছে ধারে ভিড়তে সাহস পাচ্ছে না। এই জন্য ধৈর্য হারাবে না, দোয়ার মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে লেগে থাকো তবলিগে, এবং গিয়ে দেখো আল্লাহ তাআলা কি ফসল তোমাকে দান করেন। হযরত তুফাইল বিন আমার কথাটা উপলব্ধি করলেন, ফেরত গেলেন নিজের জাতিতে, পরিশ্রম করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা ফল দান করলেন। তার তবলিগে বেশ কয়েকজন বয়াত করা আরম্ভ করল, তাদের মধ্যে জুন্দব বিন উমর রাদিয়াল্লাহু আনহু অন্যতম, যিনি নিজের উপগোত্রের নেতা ছিলেন। তিনি জাহেলিয়াত বা অজ্ঞতার যুগে বলতেন, এ বিশ্বজগতের একজন স্রষ্টা আছে, কিন্তু আমি তাকে চিনি না, তিনি কোথায়, তিনি কি রকম তা বুঝি না, কিন্তু এটুক জানি একজন স্রষ্টা আছে। যখন ইসলামের আমন্ত্রণ লাভ করলেন, এক কথায় তাওহীদের স্বীকারোক্তি প্রদান করলেন, মুসলমান হলেন এবং 75 জন মানুষকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো এবং দলে দলে 10 গোত্রের লোক ইসলামে দীক্ষিত হতে আরম্ভ করল। হযরত তুফাইল বিন আমর নিজে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ বাণী অনুযায়ী আমি দোয়া, ধৈর্য এবং পরিশ্রমের সাথে তবলিগ অব্যাহত রেখেছিলাম এবং 7 বছরে আমি 70 থেকে 80টি পরিবার 10 গোত্রের মুসলমান বানাতে পেরেছিলাম। তাহলে দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগের কাজ কখনো বন্ধ হতে দেননি, বিরোধিতার চরম রূপ দেখেছেন, দোয়ার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সহনশীলতার সাথে তবলিগ অব্যাহত রেখেছেন, অন্যকে অব্যাহত রাখার আদেশ দিয়েছেন। তায়েফের ঘটনা আমরা সবাই জানি, এই দ্বিতীয় ঘটনা বিশেষভাবে পরিধানযোগ্য। তায়েফ শহরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন গিয়েছিলেন? 2.5 বছর আবু তালেবের উপত্যকায় নির্যাতিত অবস্থায় এক ঘরে সমাজচ্যুত অবস্থায় থাকার পর যখন মুক্তি লাভ করেন, তখন তিনি তায়েফের সফর অবলম্বন করেছিলেন। মক্কাবাসীরা হটকারিতা দেখাচ্ছে, তারা কোনো মতেই সত্য শুনতে রাজি না। অতএব আমি চেষ্টা করি শিক্ষিত আরেকটা সমাজকে গিয়ে যদি সত্যের আহ্বান জানিয়ে সফল হতে পারি। এই যে আকুতি, যদি এখানে কথা না শুনে সেখানে যাব, সেখানে কথা না শুনলে আরেক জায়গায় যাব, কিন্তু সত্য প্রচার অব্যাহত রাখবো, এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তায়েফে গেলেন, এক বর্ণনা অনুযায়ী 10 দিন প্রচার করলেন, কেউ মানল না। শেষের দিন আবদে ইয়ালাইল তার সাথে দেখা করলেন, অর্থাৎ জাতির নেতা, তায়েফের নেতা। জাতির নেতা বলল, আমার মনে হয় হে মোহাম্মদ, এ শহরে থাকা আপনার জন্য আর উচিত না। এটা অত্যন্ত ভদ্র ভাষায় একটি সাবধান বাণী ছিল। আবদে ইয়ালাইল এটা বলতে চাচ্ছিল, আপনি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান, কেননা আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর থেকে বেরিয়ে গেলেন, সাথে ছিলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু একই সময় আবদে ইয়ালাইল সেখানকার বাজে লোকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, এই মোহাম্মদ নামে এক উম্মাদ এসেছে, তাকে তোমরা পাথর মেরে বিদায় করো। হযরত যায়েদ বিন হারেসা আপ্রাণ চেষ্টা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন কোনো আঘাত না লাগে। তিনি নিজের গায়ে অনেক পাথরের বর্ষণ সহ্য করেছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর লেগেছে এবং তার পায়ের অংশ ক্ষতবিক্ষত হয়েছে, তার জুতায় রক্ত গেছে এবং ভরে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 মাইল পথ অতিক্রম করে শেষ পর্যন্ত একটি আঙ্গুর বাগানে আশ্রয় গ্রহণ করেন, আর সেখানে তিনি হৃদয় নিংড়ানো একটি দোয়া করেন। আর এটা প্রত্যেক সেই আহমদি মুসলমান যে তবলিগের কাজে সফল হতে চায় তার জন্য এক অমর শিক্ষা বহন করে। নির্যাতিত রসুল, মহানবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত অবস্থায় যে দোয়া করবেন তা নির্ঘাত কবুল হবে, এটা তিনি নিশ্চিত ছিলেন। এই সময় তিনি যা চাইতেন তাই পেতে পারতেন। এই সময় তিনি কি দোয়া করেছিলেন? মিশকাত শরীফের বর্ণনা অনুযায়ী তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মাগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও, তারা জানে না কার সাথে তারা এই দুর্ব্যবহার করছে। আরেক বর্ণনা অনুযায়ী তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাবানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাজাফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলনি ইলা বাঈদিন ইয়াতাহাজ্জামুনি আমিলা আদুবি মাল্লাকতাহু আমরি ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাযাবুন ফালা উবালি ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসাউ লি আউযু বিনূরি ওয়াজহিকা আল্লাযী আশরাকাত লাহুয যুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা মিন আন তুনাযযিলা বি গাযাবুক আও ইয়াহিল্লা আলাইয়া সাখাতুক লাকাল উতবা হাত্তা তারযা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার কাছেই আমি আমার অক্ষমতার আকুতি জানাই, আমার কার্য পরিকল্পনার দুর্বলতা স্বীকার করি, আর গণরোষের সামনে আমার অসহায়ত্ব তোমার কাছে প্রকাশ করছি। হে সর্বোত্তম কৃপালু খোদা, তুমি দুর্বলদের প্রভু আর তুমি আমারও প্রভু, কাদের হাতে তুমি আমায় সঁপে দিচ্ছ? এমন সব পরের হাতে যারা আমার উপর আছড়ে পড়ছে, নাকি তুমি কোন শত্রুর হাতে আমাকে তুলে দিয়েছ? তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো হে আমার আল্লাহ, তাহলে আমি জগতের কারো পরোয়া করি না, কিন্তু তোমার দেয়া নিরাপত্তা আমার শ্রেষ্ঠ আশ্রয়, তোমার দেয়া নিরাপত্তা আমার শ্রেষ্ঠ আশ্রয়। আমি তোমার সেই উজ্জ্বল মুখায়বের দোহাই, আমি তোমার সেই উজ্জ্বল মুখায়বের দোহাই দেই, যার কারণে সব অন্ধকার আলোয় উদ্ভাসিত, যার কারণে ইহ ও পরজগতের সমস্ত কর্মকাণ্ড স্থিতিশীল। আমার প্রতি যেন তোমার ক্রোধ কখনো বর্ষিত না হয়, আর তোমার রাগ যেন আমি কখনো লাভ না করি। আমি তোমার কাছে বিনত এবং সমর্পিত থাকব যতক্ষণ তুমি আমার প্রতি সন্তুষ্ট না হবে। সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র তোমারই। কত বড় ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কষ্ট তিনি পেয়েছেন তায়েফবাসীর হাতে সবগুলোকে কাজে লাগিয়েছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। তিনি জানতেন যে ব্যক্তি তবলিগ করে, যে ব্যক্তি সত্য প্রচার করে তার দোয়া কবুল হয়, আর তবলিগ করতে গিয়ে যে ব্যক্তি আহত হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয় তার দোয়া অব্যর্থ, এবং তার ইয়াকুতি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন এবং তার দোয়ার ফসল হিসাবে তায়েফবাসী মুসলমান হয়েছিল। বাহ্যিকভাবে তাদেরকে কেউ পরে গিয়ে তবলিগ না করলেও তায়েফবাসী শিক্ষিত সমাজ পরে মুসলমান হয়েছিল, এবং এমনভাবে মুসলমান হয়েছিল যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ ধর্মত্যাগের বিরাট ফিতনায় নিমজ্জিত ছিল, তখনও যে কয়েকটা অংশ মুসলমান হিসাবে এবং ইসলামের উপর জীবন ধারণ করছিল তাদের মধ্যে তায়েফবাসীরা অন্যতম ছিল। কেন, কোথায় পেল তারা এই ইমানের সম্পদ? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকতির কারণে তাদেরকে আল্লাহ তাআলা সেই ইমানের সম্পদে সমৃদ্ধ করেছিলেন। অতএব যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবার দাবিদার তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যদি তবলিগ করতে গিয়ে কষ্ট হয়, বাধাপ্রাপ্ত হও, তাহলে ঘাবড়ে যেও না, বরং সেই মুহূর্তটাকে কাজে লাগাও এবং দোয়াতে কাটাও, যেন দেখতে পাও আল্লাহ তাআলা কত শক্তিমান, কত ক্ষমতাধর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মক্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন। কেন মক্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন? মক্কার লোক তাকে প্রত্যেক দিন আঘাত করত, তার অনুসারীদেরকে আঘাত করত, প্রাণে বধ করতে চাইত, তাদের উপরে সারাক্ষণ নির্যাতন চলত। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর আদেশে শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি ছেড়ে হিজরত অবলম্বন করেন। হিজরত অবলম্বন করার আগে তার প্রতি সূরা দুখানের আয়াত অবতীর্ণ হয়েছিল, যেখানে ভবিষ্যৎ বাণী ছিল, তোমরা ধোঁয়া দেখবে চোখে মুখে, অর্থাৎ বাংলা প্রবাদ হচ্ছে তোমরা সর্ষে ফুল দেখবে, সর্ষে ফুল দেখার দিনও আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্রোধের বহিঃপ্রকাশ হিসাবে দুর্ভিক্ষ এবং খরা দেখা দিল মক্কাবাসীদের মাঝে। কোনো বৃষ্টিপাত নাই, কোনো ফসল নাই, কোনো লতা গুল্ম আর এখানে ফুটে না, মানুষের মাঝে হাহাকার, জীবজন্তু না খেয়ে মরতে আরম্ভ করল, আর খাদ্যের এমন আকাল দেখা দিল যে মক্কার অধিবাসীরা শেষ পর্যন্ত মরা জীবজন্তু খেয়ে এবং ঘাস লতা গুল্ম যাই পায় তা সিদ্ধ করে খেয়ে কোনো মতে জীবন ধারণ করছিল, কিন্তু বিপদ মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত মক্কার শিক্ষিত সমাজ অনেক ভেবে চিনতে আবু সুফিয়ানকে, তাদের তখনকার নেতা আবু সুফিয়ানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করে। এর আগেও মক্কাবাসীরা বারবার প্রত্যক্ষ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে ফেলেন নির্ঘাত সেটা ফলে যায়, এটা তারা বারবার লক্ষ্য করেছে এবং তারা বিশ্বাস করত। এই জন্য তারা নিশ্চিতভাবে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই বিপদ থেকে মুক্তির আর কোনো পথ নাই। আবু সুফিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসে সাহায্য ভিক্ষা করে বলে, হে মুহাম্মদ, আপনি সবসময় আত্মীয় স্বজনদের কাছে সদাচরণের শিক্ষা দিয়ে থাকেন, এখন আপনার নিজের আত্মীয় স্বজনরা খাদ্যের অভাবে এবং খরার দরুন মরতে বসেছে, আপনি আমাদের জন্য দোয়া করুন যেন বৃষ্টি হয়ে খরা দূর হয় আর আপনার লোকেরা ধ্বংসের কবল থেকে রক্ষা পায়, আপনার জাতি যেন রক্ষা পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে প্রকৃত অবস্থান বোঝানোর জন্য বলেন, মক্কাবাসীরা যে অত্যাচার নিপীড়ন করেছে তা সত্ত্বেও তোমার পক্ষ থেকে জাতির জন্য এই আবদার অনুরোধ, এ কথা শুনে তোমাকে সাহসী এবং বীর পুরুষ বলে স্বীকার করতেই হয়। অর্থাৎ যা দুর্ব্যবহার তোমরা আমার সাথে করেছ, এরপরে এরকম কোনো আবদার করার কোনো মুখ তোমার আছে এটা কেউ বিশ্বাস করে না, তারপরেও তুমি এসে আমার কাছে দোয়া চাও, বিরাট সাহসের পরিচয় দিচ্ছ হে আবু সুফিয়ান। এ কথা বলার সাথে সাথে আবু সুফিয়ান তার অবস্থান বুঝতে পারে, কিন্তু সাহাবীরা সেদিকে তাকাচ্ছিলেন না, তাকাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এ কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, আর সাহাবীরা অবাক হয়েছে, দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকতার সাথে দোয়া করার উদ্দেশ্যে তার দুই হাত তুলছেন এবং অপরাধী অত্যাচারী জাতিকে প্রাণে রক্ষা করার জন্য আল্লাহর দরবারে আন্তরিক ভালোবাসায় দোয়া করার আরম্ভ করলেন, দোয়া করা আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় নিংড়ানো দোয়া গৃহীত হলো। মক্কায় এরপর পর্যাপ্ত বৃষ্টিপাত হলো, যার ফলে খরা এবং আকাল দূরীভূত হয়ে স্বাচ্ছন্দ্য ফিরে আসলো, কিন্তু একই সাথে ফিরে আসলো আগের সেই চরম মুসলিম বিদ্বেষ এবং বিরোধিতা। এক বর্ণনা অনুযায়ী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অত্যাচারী জাতিকে এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য সাহায্য স্বরূপ আর্থিক সাহায্য প্রেরণ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অনুগ্রহ, এইটা মক্কাবাসীদেরকে বশ করেছিল। তারা খুব ভালো জানতো আমরা কার সাথে কি আচরণ করছি, কিন্তু হঠকারিতার কারণে, আমিত্বের কারণে তারা গ্রহণ করতে পারে নাই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখনো তাদেরকে নিরাশ করবেন না, তার মতো যে একটা দ্বিতীয় মানুষ হয় না, এই কথা তারা খুব ভালো করে জানত। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব তবলিগের এক উত্তম পন্থা, এবং এই পন্থায় তিনি মানুষের জয় মন জয় করতেন এবং করেছেন। আমাদেরকেও স্মরণ রাখতে হবে, যদি আমরাও বড় ধরনের সাফল্য লাভ করতে চাই, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। মুতার যুদ্ধ, মুতার যুদ্ধ কেন হয়েছিল? মুতার যুদ্ধ হবার কারণ ছিল 8 হিজরি সনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে প্রতিনিধি হিসাবে হেরাকল বা হারকিউলিসের দরবারে পাঠাচ্ছিলেন, যে রোমীয় সম্রাট ছিল। প্রতিনিধি দূতকে পাঠাচ্ছিলেন পত্র দিয়ে। পথিমধ্যে এই মুতার অঞ্চলে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে, যেটা কনস্টান্টিনোপলের প্রাচ্যের অংশ, সেখানে সারাবিল নামক এক স্থানীয় শাসক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দূত সাহাবীকে ধরে এবং হত্যা করে। কোন জাতির দূত এবং প্রতিনিধিকে হত্যা করা সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে এই মুতার অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধে সেনাবাহিনী পাঠাতে বাধ্য হন। এই সেনাবাহিনীর সেনাপতি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত যায়েদ বিন হারেসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি যায়েদ বিন হারেসা শাহাদত বরণ করে, তার জায়গায় ইমাম জাফর সাদেক, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি সেনাপতি হবেন। তিনি যদি শাহাদত বরণ করেন, তাহলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবেন। তিনিও যদি শাহাদত বরণ করেন, তাহলে মুসলমানরা যার সেনাপতিত্ব গ্রহণ করবে, সে সেনাপতির দায়িত্ব পালন করবে। যাকে সেনাপতি নিযুক্ত করবে, মনোনয়ন করবে, তাকে সেনাপতিত্ব দিতে হবে। অর্থাৎ প্রচ্ছন্নভাবে ভবিষ্যৎবাণী ছিল, মুতার যুদ্ধে এই তিনজন শহীদ হতে যাচ্ছেন, এবং ঘটনা তাই ঘটেছিল। কিন্তু যুদ্ধের বিবরণ দেওয়া আজকে আমার এই বক্তৃতার অংশ নয়। আমার উদ্দেশ্য একজন প্রিয় সাহাবীকে সারাহবিল নামক রোমীয় সম্রাটের অধীনস্থ শাসক তার অঞ্চলে অন্যায়ভাবে হত্যা করার প্রেক্ষিতে যে যুদ্ধ ঘোষণা করেছে, তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমতুলিল আলামিন হিসাবে নির্দেশ প্রদান করেছেন রহমতের। তিনি সানিয়াতুল বেদা পর্যন্ত সেনাবাহিনীকে এগিয়ে দিয়েছেন, আর দাঁড়িয়ে তাদেরকে রওনা করার আগে বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে সম্বোধন করে বলছেন, আমি তোমাদেরকে সর্ব অবস্থায় খোদাভীতি অবলম্বন করার এবং তোমাদের এবং যেসব মুসলমান তোমাদের সঙ্গ দিবে তাদেরকেও খোদাভীতি অবলম্বন করার এবং পূর্ণ করার তাগাদা দিচ্ছি। আল্লাহর নামে যুদ্ধে বের হও, সিরিয়ার রণক্ষেত্রে আল্লাহ এবং তোমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরা সেখানকার উপাসনালয়গুলিতে কিছু সংখ্যক জগৎ বিমুখ সন্ন্যাসী বা পুরোহিত দেখতে পাবে, তাদেরকে তোমরা কিছু বলবে না। কোনো মহিলাকে, কোনো শিশুকে, কোনো জীর্ণ বৃদ্ধকে হত্যা করবে না, কোনো গাছ কাটবে না, কোনো বাড়িঘর বা ভবন ধ্বংস করবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হিজরি সনে যে ঘোষণা দিচ্ছেন সেটা স্থায়ী রূপ লাভ করেছে, এবং তার চিরস্থায়ী শিক্ষার মধ্যে যুদ্ধের মধ্যে কি করণীয় আর কি বর্জনীয় সে কথার উল্লেখ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আদর্শ ছিলেন, কত বড় কৃপার প্রতীক ছিলেন, তা যদি বুঝতে হয় তাহলে এই নির্দেশনার মাঝে অন্বেষণ করে দেখতে হবে। তিনি বলছেন, তোমরা সেখানকার উপাসনালয়গুলিতে কিছু সংখ্যক জগৎ বিমুখ সন্ন্যাসী এবং পুরোহিত দেখতে পাবে, তোমরা তাদেরকে কিছু বলবে না, কোনো মহিলার গায়ে হাত দিবে না, কোনো শিশুকে হত্যা করবে না, কোনো জীর্ণ বৃদ্ধকে হত্যা করবে না, কোনো গাছকে কাটবে না, কোনো ঘরবাড়ি কোনো ভবন ধ্বংস করবে না। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে বাধ্য হয়েছেন, সাধারণ কোন মানুষ হলে প্রতিহিংসার আগুনে বলতেন, যেভাবে হোক প্রতিশোধ নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সেনাবাহিনী পাঠাচ্ছেন বিরাট সেনাবাহিনীর বিরুদ্ধে, আর তারপরেও ক্ষমা এবং যতগুলো বিষয়ে সাবধানতা অবলম্বন করার শিক্ষা আছে সবগুলো গণনা করছেন, আর সাবধান করছেন তার প্রিয়তম সাহাবীদেরকে, আমি তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছি সেটা অলঙ্ঘনীয়, এটা তোমরা যদি লঙ্ঘন করো তাহলে আমার প্রতি তোমাদের সম্মান দেখানো হলো না, আমার আনুগত্য প্রদর্শন করা হলো না। এই ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ এবং শিক্ষা, যা আমাদের জন্য মুসলমানদের জন্য সব সময়ের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আক্রান্ত হয়েছেন মদিনা শরীফে, বিভিন্ন সময় তার বিরুদ্ধে যুদ্ধ লেলিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এমনই এক সময় খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল উত্তরাঞ্চল, যেখানে এখন ইজিপ্টের সীমান্ত এবং ইসরায়েলের সীমান্ত সিনাই পর্বতের এলাকা, সেখান থেকে প্রতিনিধি দল যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তৃতি দেখে তারা বুঝতে পারে যে এনার সাম্রাজ্য দিন দিন ছড়াবে, এনার সত্য মানুষকে আকৃষ্ট করছে এবং দলে দলে মানুষ মুসলমান হবেই হবে, তাই তারা তার কাছে একটি নিরাপত্তা চেয়ে একটি নিশ্চয়তা পত্র চায়, ঘোষণাপত্র দাবি করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 628 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার মৃত্যুর 4 বছর আগে, লিখিতভাবে খ্রিস্টানদেরকে একটি ঘোষণাপত্র দান করেন, একটি নিরাপত্তা পত্র দান করেন, এটা আজও সংরক্ষিত আছে, মূল কপিটি আছে টার্কিতে, আর এটার কপি বাদশাহ সালিম তিনি আবার প্রদান করেছিলেন, যেটা সংরক্ষিত আছে সেন্ট ক্যাথারিন মোনাস্ট্রিতে, যেটা সিনাই পর্বতের উচ্চ মালভূমিতে 1000 মিটার উচ্চতায় সেন্ট ক্যাথারিন মোনাস্ট্রি এবং ইউনেস্কো দ্বারা সংরক্ষিত একটি মোনাস্ট্রি, সেখানে আজও এর কপি সংরক্ষিত আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খ্রিস্টানদেরকে কি ভাষায় নিরাপত্তা দান করেছেন সেটা আমি আপনাদেরকে বলতে চাই। প্রতিকূল অবস্থার মাঝে, যুদ্ধ বিগ্রহের মাঝে দিন কাটছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইনসাফ এবং মানুষের প্রতি সদাচরণ তিনি এক মুহূর্তের জন্য ভুলে যান নাই। তিনি নিশ্চয়তা দিয়ে লিখিয়েছেন, আমি পড়ছি, বাংলা অনুবাদ করা হয়েছে, এটি মোহাম্মদ বিন আবদুল্লাহ প্রদত্ত কাছের এবং দূরের খ্রিস্টীয় মতবাদ পোষণকারী প্রত্যেকের জন্য ঘোষণাপত্র। এটা মোহাম্মদ বিন আবদুল্লাহ প্রদত্ত কাছের এবং দূরের খ্রিস্টীয় মতবাদ পোষণকারী প্রত্যেকের জন্য ঘোষণাপত্র। আমরা এদের সাথে আছি, নিশ্চয়ই আমি নিজে, আমার সেবকবৃন্দ, মদিনার আনসার, আমার অনুসারীরা এদের নিরাপত্তা নিশ্চিত করছি, কেননা খ্রিস্টানরা আমার দেশের নাগরিক। আল্লাহর কসম, যা কিছুই এদের অসন্তুষ্টি ও ক্ষতির কারণ হয় আমি তার ঘোর বিরোধী। আল্লাহর কসম, যা কিছুই এদের অসন্তুষ্টি ও ক্ষতির কারণ হয় আমি তার ঘোর বিরোধী। এদের প্রতি কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না, এদের বিচারকদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করা যাবে না, আর এদের ধর্মযাজকদেরকেও এদের আশ্রম থেকে সরানো যাবে না। কেউ এদের উপাসনালয় ধ্বংস বা এর ক্ষতি সাধন করতে পারবে না, এগুলোকে লুট করে মুসলমানদের বাড়িতে নিয়ে যেতে পারবে না। কেউ যদি এর সামান্য অংশ আত্মসাত করে, সেক্ষেত্রে সে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী এবং তার রসুলের অবাধ্য সাব্যস্ত হবে। কেউ যদি এর সামান্য অংশ আত্মসাত করে, সেক্ষেত্রে সে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী এবং তার রসুলের অবাধ্য সাব্যস্ত হবে। নিশ্চয়ই এরা অর্থাৎ খ্রিস্টানরা আমার মিত্র, এবং এরা যেসব বিষয়ে শঙ্কিত সেসব বিষয়ে আমার পক্ষ থেকে এদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা। কেউ এদেরকে জোর করে বাড়ি ছাড়া করতে পারবে না, অথবা যুদ্ধে অংশগ্রহণ করতেও এদেরকে বাধ্য করা যাবে না। কেউ এদেরকে জোর করে বাড়ি ছাড়া করতে পারবে না, অথবা যুদ্ধে অংশগ্রহণ করতেও এদেরকে বাধ্য করা যাবে না। বরং মুসলমানরা এদের জন্য যুদ্ধ করবে। কোনো খ্রিস্টান মেয়ে যদি কোনো মুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে তার অর্থাৎ মেয়ের অনুমোদন ছাড়া এটি সম্পাদিত হতে পারবে না, তাকে তার গির্জায় গিয়ে উপাসনা করতে বাধা দেয়া যাবে না। এদের গির্জাগুলোর পবিত্রতা অবশ্যই রক্ষা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিত্ববাদের বিরোধী ছিলেন। তিনি খ্রিস্টানদেরকে এক আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন সারা জীবন, এবং নাজরানের প্রতিনিধিরা এসে 15 দিন পর্যন্ত মসজিদে নববীতে অবস্থান করে এই বিষয়ে বহস করেছে, তিন আল্লাহর বিশ্বাস ঠিক না এক আল্লাহর বিশ্বাস ঠিক। ঘোর বিরোধিতা আছে ধর্ম বিষয়ে, কিন্তু জাগতিক অধিকারের ব্যাপারটি দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও ঘোষণা দিচ্ছেন, এদের গির্জাগুলোর পবিত্রতা অবশ্যই রক্ষা করতে হবে, এগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ করতে বাধা দেওয়া যাবে না, এদের ধর্মীয় অনুশাসনগুলোর পবিত্রতা হানি করা যাবে না। এই ঘোষণাপত্র কিয়ামত দিবস পর্যন্ত এই উম্মতের কোন সদস্য লঙ্ঘন করতে পারবে না। শেষ করছি হযরত আকদাস মসীহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি উক্তি উচ্চারণ করে, যা তিনি মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ব্যক্ত করেছিলেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইতমামুল হুজ্জায় লিখেন, সেই ব্যক্তি যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন এবং পূর্ণ নবী ছিলেন, এবং যিনি পূর্ণ কল্যাণ রাজি নিয়ে আবির্ভূত হয়েছিলেন, যার মাধ্যমে আধ্যাত্মিক পুনরুত্থান ও একত্রীকরণের কারণে পৃথিবীর প্রথম কিয়ামত সংঘটিত হয়, যার আগমনে এক মৃত জগৎ জীবন ফিরে পায়, সেই মুবারক নবী হলেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, নবীগণের গৌরব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় খোদা, হে প্রিয় খোদা, এ প্রিয় নবীর ওপর এমন রহমত ও দরুদ বর্ষণ করো যেমনটি দুনিয়া সৃষ্টি অবধি তুমি কারো প্রতি নাজিল করনি। এ অসীম মর্যাদাবান নবী পৃথিবীতে আবির্ভূত না হলে ছোট ছোট যত নবী দুনিয়ায় এসেছেন, যেমন ইউনুস, আইয়ুব, মসীহ ইবনে মারিয়াম, মালাকি, ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ, তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে থাকত না, যদিও তারা সবাই নৈকট্যপ্রাপ্ত, সম্মানিত এবং খোদা তাআলার প্রিয় ভাজন ছিলেন। এ কেবল সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুগ্রহ বিশেষ যে এই নবীগণ পৃথিবীতে সত্যবাদী হিসেবে স্বীকৃত হয়েছেন। হে আল্লাহ, তার প্রতি, তার বংশধরদের প্রতি, তার সাহাবিগণের প্রতি তুমি দরুদ, রহমত ও বরকত নাজিল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বিআদাদি হাম্মিহি ওয়া গাম্মিহি ওয়া হুজনিহি লি উম্মতি হাযিহি ওয়া আনজিল আলাইহি আনওয়ারা রাহমাতিক ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।